స్వయం రూప కదామయం దదతి స్వపదంతికం వందేహం శిఖర శిజిత పద కమలం శ్రీగురున్ వైష్ణవాం చ శ్రీరూపం సాగ్రజాతం సగణ రఘునాథన్వితం తం సజీవం సాద్వైతం సావధూతం పరిజన సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీరాధా కృష్ణ పాదం సగణ లలిత శ్రీ విశ్వాకన్వితం చ నమయం విష్ణు పదాయ కృష్ణ ప్రేష్టాయ భూతలే శ్రీమతే శుభక్ష్మామిని నామినే నమయం విష్ణు పదాయ కృష్ణ ప్రేష్టాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామినితి నామినే నమస్తే సరస్వతి దేవే గౌరవాణీ ప్రచారిణి నిర్విశేష శూన్యవాది పరిషత్తారిణి పంచతత్వాత్మకం కృష్ణం భక్తరూప స్వరూపకం భక్తావతారం భక్తాఖం నమమి భక్తశక్తికం నమో మహావదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతి కృష్ణాయ కృష్ణ చైతన్య నమ్నే గౌరతిశ్రే నమః సంకర్షణ కారణదశై గర్వదశై సపయబ్దిశై శిశస్వజత్సం సకలాస నిత్యానంద క్రామం శరణం మమస్తు అనర్పిత చరిం చిరాద కరుణయవతీర్ణ కలు సమర్పయితమన్నత ఉజ్జలరసం స్వభక్తి శ్రియం హరిపురట సుందర దుతి కదంబ సందిపిత సదా హృదయ కందరె స్ఫురతు శశి నందన ఆనంద లీలరస విగ్రహాయ హేమావదివ సవి సుందరాయ తస్మై మహాప్రేమ రసప్రదాయ చైతన్య చంద్రాయ నమః నమస్తే హే కృష్ణ కరుణా సింధు దీన బంధు జగత్పదే గోపేశ గోపికాకంత రాధాకంత నమస్తే తప్త కంచన గౌరాంగీ రాధే వృందావనేశ్వరి విశోభానుసుతే దేవి ప్రణమామి హరి జయదాం శుక్రదో భంగర మమ మందమతిర్గతి మచ్చర్వ సుపదం భజో శ్రీరాధా మదన మోహన దీపద వృందారణ్య కల్పద్రుమాదు శ్రీమద్ రత్నాకర సింహాసనస్థో శ్రీ శ్రీరాధా శిల గోవింద దేవ పృష్టలే విషభమానం స్మరామి శ్రీమాన రసర సారంభీ వంశీ భటోత్తర స్థిత కశ్చన వేన శనై గోపీర్ గోపినాథ శ్రీహస్తు నాం జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివ సది గౌరభక్తవింద హరే కృష్ణ 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 హరే 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 రామ 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 హరే 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 కృష్ణ
సమన్న బాగా
హరే కృష్ణ శ్రీమద్భాగవతం ద్వితీయ స్కందే సప్తమ అధ్యాయ একত্রিংশতি শ্লোক আজ আমরা অধ্যয়ন পূর্বক শ্রবণ করব এই অধ্যায়ের নাম হচ্ছে বিশিষ্ট কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট অবতার সমূহ নন্দম চ মক্ষতি ভয়াত বরুণস্য পাশাত নন্দং চ মক্ষতি ভয়াত বরুণস্য পাশাত গোপান বিলেষু পিহিতান ময়শুনুনাচ গোপান বিলেষু পিহিতান ময়শুনুনাচ অন্নাপ্রীতম নিশি শয়নম অতিশ্রমেন অন্নাপ্রীতম নিশি শয়নম অতিশ্রমেন লোকম বিকুণ্ঠম উপনিষ্যতি গোকুলম স্মহ লোকম বিকুণ্ঠম উপনিষ্যতি গোকুলম স্মহ নন্দং চ মক্ষতি ভয়াদ বরুণস্য পাশাদ গোপান বিলেষু পিহিতান ময়শুনুনাচঃ অন্নাপ্রীতম নিশি শয়নমতিশ্রমেন লোকম বিকুণ্ঠম উপনিষ্যতি গোকুলম স্মহ নন্দং চ মক্ষতি ভয়াদ বরুণস্য পাশাত গোপান বিলেষু পিহিতান ময়শুনুনাচঃ অন্নাপ্রীতম নিশি শয়নমতিশ্রমেন লোকং বিকুণ্ঠম উপনিষ্যতি গোকুলম স্মহ বলুন
গোপান বিলেষু পিহিতান ময়শুনুনাচ অহনিয়াপ্রীতম নিশিশায়নম অতিশ্রমেন উপনিষ্যতি গোকুলস্ম নন্দম চ মক্ষতি ভয়াদ বরুণস্য পাশাত
মক্ষতি ভয়াদ বরুণস্য পাশাত
গোপান বিলেষু পিহিতান ময়শুনুনাচ অহনিয়াপ্রীতম নিশি শয়নম নন্দং চ মক্ষতি ভয়াদ বরুণস্য পাশাত বিলেষু পিহিতাম ময়শুনুনাচ অহনিয়াপ্রীতম নিশি শয়নম অতিশ্রমেন লোক
নন্দম শ্রীকৃষ্ণের পিতা নন্দকে চ ও মক্ষতি রক্ষা করেন ভয়াত ভয় থেকে, বরুণাস্য জলের দেবতা বরুণের, পাশাত পাশ থেকে, গোপান গোপগণ, বিলেসু পর্বতের গুহায়, বিহিতান পিহিতান স্থাপিত, ময় শুনুনা মায়ের পুত্রের দ্বারা, চ ও অহনি আপ্রিতাম দিনের বেলায় অত্যন্ত ব্যস্ত থাকার ফলে, নিশি রাত্রে শয়নম শয়ন করে, অতি শ্রমেন অত্যন্ত পরিশ্রমের ফলে, লোকম লোক বিকুণ্ঠম বৈকুণ্ঠ উপনেশ্বতি প্রদান করেছিলেন, গোকুলম সর্বোচ্চ লোক স্ম নিশ্চিতভাবে প্রপাদকৃত অনুবাদ তাৎপর্য। সবাই আমার সাথে বলুন, শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বরুণ পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন এবং ময়দানবের পুত্র যখন গোপবালকদের পর্বতের গুহায় আটক করে রেখেছিল তখন তিনি তাদের রক্ষা করেছিলেন। ব্রজবাসীরা যখন সারা দিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন তখন শ্রীকৃষ্ণ তাদের চিৎজগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন। এই সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে। তাৎপর্য, শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ যখন ভ্রান্তিবশত নিশা অবসান হয়েছে মনে করে গভীর রাতে যমুনায় স্নান করতে গিয়েছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য বরুণ দেব তাকে বরুণ লোকে নিয়ে গিয়েছিলেন। তার বাসনা ছিল যে যখন তার পিতাকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ আসবেন তখন তিনি তাকে দর্শন করতে পারবেন। প্রকৃতপক্ষে বরুণ দেব নন্দ মহারাজকে বন্দী করেননি, কেননা ব্রজবাসীরা সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে ভক্তিযোগের সমাধিতে নিমগ্ন থাকেন, তাদের কোনো রকম জড়জাগতিক দুঃখ কষ্টের ভয় থাকে না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রতিপন্ন হয়েছে যে দিব্য প্রেমে ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত হওয়ার ফলে যখন ভগবানের সঙ্গ লাভ হয় তখন জড়া প্রকৃতির সমস্ত দুঃখ কষ্টের নিবৃত্তি হয়। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রজবাসীরা দিনের বেলায় অত্যন্ত ব্যস্ত থেকে কঠোর পরিশ্রম করতেন এবং তার ফলে রাত্রে তারা গভীর নিদ্রায় মগ্ন হতেন, তাই ধ্যান করার অথবা অন্য কোনো প্রকার পারমার্থিক কার্যকলাপে যুক্ত হওয়ার কোনো সময় তাদের ছিল না। কিন্তু প্রকৃতপক্ষে তারা সর্বশ্রেষ্ঠ পারমার্থিক কার্যকলাপে সর্বদা যুক্ত ছিলেন। তারা যা কিছু করতেন তা সবই ছিল চিন্ময়, কেননা তা সবই সম্পাদিত হতো শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। তাদের সমস্ত কার্যকলাপের কেন্দ্রবিন্দু ছিলেন শ্রীকৃষ্ণ এবং তাই তাদের তথাকথিত জাগতিক কার্যকলাপ চিন্ময় শক্তিতে পরিপূর্ণ ছিল। এটি হচ্ছে ভক্তিযোগের পন্থা অবলম্বন করার সুফল। মানুষের কর্তব্য হচ্ছে তার সমস্ত কার্য ভগবানের নিমিত্ত সম্পাদন করা এবং তার ফলে তার সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বোচ্চ স্তরে চিন্ময় সমাধিতে মগ্ন হয়ে সম্পাদিত হয়। এই অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি শ্লোকে কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় গুণাবলীর, চিন্ময় লীলার বর্ণনা করা হয়েছে। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে একটা শ্লোকে আছে, যদনুদ্ধা অসিনা যুক্ত কর্মগ্রন্থে নিবন্ধন। এইটা হচ্ছে আমাদের এই জড়জগতে আমরা যে দুঃখ ভোগ করছি এর পরিণাম, এর কারণ হচ্ছে যে আমরা বারবার কর্মফলের বন্ধনে, কর্মচক্রের বন্ধন হয়ে আছি, কর্মফলের বন্ধনে বন্ধন হয়ে আছি। তো এটা হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার একটা উপায়। তাই ঋষিরা বলছেন, যদনুদ্ধা অসিনা যুক্ত কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদাস তস্য কোন কুজ্জত কথারতি। কোন ব্যক্তি আছে সে এই রকম ভগবত কথায় রতিযুক্ত হবে না, যে ভগবত কথা শ্রবণ কীর্তনের ফলে জীবের সমস্ত কর্মবন্ধন নাশ হয়ে যায়। জীব এই জগতে যে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে আছে সেই বন্ধন নাশ হয়ে তারা চিরজগতে গোলোকে বৈকুণ্ঠে তারা প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এটা হচ্ছে বন্ধন ছেদন করার একটা উপায়। প্রভুপাদ এখানে তাৎপর্য খুব সুন্দরভাবে বলছেন যে ব্রজবাসীদের কৃষ্ণ চিন্তা করার সুযোগ ছিল না, নাকি ধ্যান করার সুযোগ ছিল না, যোগ করার সুযোগ ছিল না, তারা কৃষ্ণেরই চিন্তা করতেন, সারাদিন কাজ করতেন, সারাদিন এত কঠোর পরিশ্রম করতেন, তাদের অন্যান্য যোগ তপস্যা বা ধ্যান ট্যান করার আর কোনো সুযোগ ছিল না। কিন্তু প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন তারা যা কিছু করতেন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। এই জন্য আমাদের আচার্যরা বলেছেন যে আরাধিত যদি হরি তপস্যা স্তাকি, যদি হরিকে আরাধনা করা হয় তপস্যার কি প্রয়োজন আছে? ও তারা তপস্যা করতেন না, কিন্তু চিন্তা করতেন কাকে? কৃষ্ণকে। সারাদিন কাজ করতেন কিন্তু কৃষ্ণের চিন্তা করতেন। আর যদি হরিকে আরাধনা না করা হয় তাহলে তপস্যার কি প্রয়োজন হয়? যদি হরিকে আরাধনা করা হয়, হরি আরাধিত হরি যদি হরি তপস্যা স্তাকি, নারাধিত যদি হরি তপস্যা স্তাকি, যদি হরিকে আরাধনা করা হয় তপস্যার উদ্দেশ্য কি? হরিকে আরাধনা করা। আর তা হরিকে আরাধনা করছে তাহলে আর অন্য কোনো তপস্যার কি প্রয়োজন আছে? তপস্যা মানে হয়তো শীতের দিনে গভীর জলাশয় মানে সেদিন প্রচন্ড ঠান্ডা জলের মধ্যে গলা পর্যন্ত নিমগ্ন থেকে তপস্যা করা, আগেরকার দিনে এরকম করতেন। এখন তো মরে ঠান্ডায় রক্ত জমে গিয়ে মরে যাবে, সম্ভব না। এখন আছে, আমি কয়েক বছর আগে বৃন্দাবনে গিয়েছিলাম, পরিক্রমা করছি গোবর্ধনে, গোবর্ধনের পাশে প্রচণ্ড রৌদ্র একটা জায়গাতে, গাছপালা নেই যেখানে, চারিদিকে ঘুটে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, সামনে চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে। এমনি রৌদ্রে থাকা যায় না, আর চারিদিকে অনেকগুলি যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয় কেমন অবস্থা হতে পারে? বৃন্দাবনের যখন গ্রীষ্মকালে রৌদ্র, ঠিক মনে হয় যেন আগুন, আগুন থেকে কোনো গায়ে গেলে ফুসকা পড়বে এরকম, এত আগুন তাকাতে পারবে না, রৌদ্রের ভিতর দিয়ে যেতে পারবে না। কেন, গ্রীষ্মকালে তারা কি করে, 8টা 9টা পর্যন্ত বাজার টাজার খোলা থাকে, তারপর বন্ধ করে দেয়, আবার সেই সন্ধ্যা পড়ে যাবে তখন খুললে সব বন্ধ, ঘর বাড়ি সব গাড়ি চলাচলও বন্ধ থাকে। এত যারা হয়তো দূর দূরান্তে একটু যাচ্ছে, তাদের এসি বাসে করে বা এসি গাড়ি করে, এত গরম থাকতে পারবে। আর সেই গরমের মধ্যে কি করে তারা, যারা তপস্যা করছে, যায় না কি যেন এরকম তপস্যা করছে, চারিদিকে আগুন জ্বালিয়ে, এটা যে তপস্যা। কিন্তু হরিকে আরাধনা করলে তপস্যার কি প্রয়োজন, যে হরিকেই ভজনা করে। অন্তর বহি যদি হরিস তপস্যাস তত কিম, তাদের অন্তরে হরি আছে, বাইরে হরি আছে, কৃষ্ণকে দেখছেন সাথে, আর অন্তরে সবসময় প্রতিটা কাজের সাথে সাথে তারা কৃষ্ণকে স্মরণ করছে। সুতরাং তাদেরকে আর অন্তর বহি যদি হরিস তপস্যাস তত কিম, অন্তরে হরি আছে বাহিরে হরি আছে, তাদের তপস্যার কি প্রয়োজন আছে? আমি দেখছি অনেকেই তো ধ্যান যোগে চলে গেছেন, কেন অনেক রাত্রে উঠেছেন নাকি সবাই? আমি বললাম এখন ধ্যান যোগ নেই কলিযুগে, এখন শুধু শ্রবণ পন্থা, ভগবানের কথা শ্রবণ, শ্রবণ রূপ শ্রবণ কীর্তন রূপ তরবারি দ্বারা আমরা অনায়াসেই শ্রবণ ভগবানের কথা শ্রবণ কীর্তন রূপ তরবারি দ্বারা অনায়াসে আমরা কর্মবন্ধন ছেদন করি। আপনার সেগুলি শ্রবণ না করে যদি ধ্যানে করেন তাহলে কি লাভ হবে? সবাই যদি ধ্যানে মগ্ন হয়ে যান, অধিকাংশ দেখছি ধ্যানে বসে গেছে সবাই। অন্তর বহির যদি হরিস তপস্যাস তত ক্ষীম, অন্তরেও হরি আছে বাহিরেও হরি আছে, অন্তরেও ভগবানের চিন্তা করছেন আর বাইরেও কৃষ্ণকে দেখছেন, হরিকে দেখছেন, তাদের তপস্যার কি দরকার আছে? তারা কোনো তপস্যা করতেন না। আর ন অন্তর বহি যদি হরিস তপস্যা, তপস্যা করে অনেকেই, অন্তরে হরিকে ডাকে না, বাহিরেও হরিকে দেখে না, পূজাও করে না, তাদের সেই রকম তপস্যার কি মূল্য আছে? দুটোই ঠিক, তার মানে তপস্যার উদ্দেশ্য হচ্ছে হরিকে সন্তুষ্ট করা। যেন তেন প্রকারেন মন কৃষ্ণে নিবেশ হয়, সেটা হচ্ছে আসল তপস্যা। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য ন জাত শীত সর্বের বিধি নিষেধ আসুর এতেরেব কিঙ্কর। এত নিয়ম করেন আমরা কেন পালন করছি? মঙ্গলাতি উঠতে হবে, জপ করতে হবে, প্রসাদ খেতে হবে, কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু বলবো না, প্রসাদ ছাড়া অন্য কিছু খাবো না, সব তপস্যা মঙ্গলাতি ওঠা থেকে, সন্ধ্যা দর্শনাদি করতে হবে, ভাগবত শুনতে হবে। উদ্দেশ্যটা কি? মন কৃষ্ণ নিবেশ, মনটা কৃষ্ণের প্রতি নিবিষ্ট করা। আর কোনো উদ্দেশ্য আছে? এই জপ করার, সারাদিন ধরে বই পড়া, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা, শ্রবণ করা, কীর্তন করা, প্রচার করা, প্রত্যেকটা উদ্দেশ্য হচ্ছে মন কৃষ্ণ নিবেশ হয়। কিন্তু এবং এই যে 4টে নিয়ম পালন করা, যেটা প্রভুপাদ একসময় বলছিলেন যে স্বামীজি আমি কি ব্রাহ্মণ হতে পারি? বলছে হ্যাঁ আপনি ব্রাহ্মণ হতে পারেন। আমাকে ব্রাহ্মণ হওয়ার জন্য কি করতে হবে? বিদেশে জিজ্ঞাসা করছেন প্রভুপাদকে। প্রভুপাদ বলছেন যে 4টে, শুধু 4টে নিয়ম, মাত্র 4টে নিয়ম, 4টে নিয়ম পালন করলে আপনি ব্রাহ্মণ হবেন। কি 4টে নিয়ম? No meat eating, no gambling, no illicit sex, no
intoxication.
Chaitanya. See Chaitanya. This is impossible. Guru Acharya. Eitai to amader jibon. Prabhupada bolche, ha. Prabhupada bolche, ami ki brahman hote pari? Prabhupada ke jiggesa korche. Ha. আমাদের সোসাইটি যে কেউ ব্রাহ্মণ এসে ব্রাহ্মণ হতে পারে, শুধুমাত্র চারটে নিয়ম পালন করছে, চারটে নিয়ম কিছুই না, চারটে নিয়ম, কোন রকম মাংসাহার খেলা চলবে না, কোন রকম নেশা খেলা চলবে না, কোন রকম জুয়া খেলা চলবে না, কোন রকম অবৈধ সঙ্গ খেলা চলবে, বলছে ইম্পসিবল, সম্ভব নয় এটা। কেন? বলে এইটাই তো আমাদের জীবন, এইগুলি করেই তো আমরা জীবন ধারণ করি, আর এইগুলি বাদ দিলে তাহলে থাকলো কি লাইফে? আর কিছুই থাকলো না। ব্রাহ্মণ হবে তা আমাদের চারটে এই যে সমস্ত নিয়ম কানুন আমরা পালন করছি, কেন? কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য। কৃষ্ণ সন্তুষ্ট হবেন, আমরা পাপ কর্ম থেকে বর্জিত হয়ে তার নাম করব। তেমন বলছেন স্মর্তব্য সতত বিষ্ণু, সমস্ত নিয়ম কানুন পালন করা কি জন্য হচ্ছে? যেন আমরা সবক্রমে বিষ্ণুকে স্মরণ করতে পারি, আর আমরা যেন বিষ্ণুকে ভালো মানে কখনো ভুলে না যাই। কিন্তু এই দুটো যদি আমরা করি, ঠিক আছে, আপনাদের একাদশী করা, জন্মাষ্টমী করা, রাধাষ্টমী করা, নৃসিংহচতুর্দশী করা, তারপর গৌর পূর্ণিমা পালন করা, সমস্ত একাদশী পালন করা, সব ছুটি দেওয়া হলো, কিছু করতে হবে না, চারটে নিয়মও পালন করতে হবে না, কিছু করতে হবে না, শুধু দুটো জিনিস করতে হবে, কি কি? সবসময় কৃষ্ণকে স্মরণ করবেন, আর এক মুহূর্তে যেন কৃষ্ণকে ভুলবেন না। এই যত ব্রত যত নিয়ম, এই দুটো নিয়মের দাস, রাজি আছেন আপনার কথা? শুধু দুটো জিনিস করতে, কোনো নিয়ম কানুন কিছু পালন করতে হবে না, শুধু সর্বক্ষণ কৃষ্ণকে, একটা হ্যাঁ একটা না, একটা হ্যাঁ সূচক শুধু কৃষ্ণকে স্মরণ করবেন, আর কাউকে না, দিনটা চব্বিশ ঘন্টা শুধু কৃষ্ণকে স্মরণ করবেন, আর এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলবেন না, তাহলে আর কোনো নিয়ম কানুন কিছু পালন করতে হবে না, আপনার একজন ভগবান চলবে। স্মর্তব্য সততম বিষ্ণুর, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্ববিধির নিষেধাসু এতের এব কিঙ্কর। আর যত নিয়ম কানুন যত যাগযোগ তপস্যা সব এই দুজনের দাস, এতগুলি করছে কেন? শুধু কৃষ্ণকে স্মরণ করার জন্য। জপ করি কেন? কৃষ্ণকে স্মরণ করার, প্রসাদ পাই কেন? কৃষ্ণকে স্মরণ করার জন্য, হরিকথা শুনি কেন? স্মরণ করার জন্য, শাস্ত্র অধ্যয়ন কেন? কৃষ্ণকে স্মরণ করার জন্য। আর যদি এই দুটো হয়ে যায় তাহলে আর কি অন্য তপস্যা আর কি দরকার আছে? অতগুলি আর নিয়ম কানুন দরকার নেই, কিন্তু পারি না, কৃষ্ণকে স্মরণ করা অত্যন্ত কঠিন। যদিও কৃষ্ণ বলছেন শুধু মনটাই আমাকে দিয়ে দাও, আর কিচ্ছু লাগবে না। একসময় জগন্নাথ পুরীতে সবাই যাচ্ছেন, জগন্নাথ রথযাত্রা উপলক্ষে বাংলা থেকে সারা পৃথিবী থেকে লোকজন আসে জগন্নাথ পুরীতে রথযাত্রার সময়, লাখ লাখ লোকের ভিড়। তো বর্ধমানের রাজকন্যা এক সময় চিন্তা করছিলেন, আমি তো জগন্নাথের কাছে যেতে পারছি না, অনেক ব্রাহ্মণরা যাচ্ছে, বৈষ্ণবরা যাচ্ছে, অনেক পাবলিক যাচ্ছে, তুমি একজন ব্রাহ্মণকে, তুমি বাবার অনুমতি নেই যাওয়ার, বাবা যাচ্ছে না, যেহেতু রাজা যাচ্ছে না, রাজকন্যাও যেতে পারছে না, যাওয়ার জন্য প্রাণটা ছটফট করছে, তখন কি করবেন? জগন্নাথের জন্য একটা গিফট পাঠাবেন চিন্তা করছেন, তিনি একজন ব্রাহ্মণ যাচ্ছে, তাকে ডাকলেন যে আমি জগন্নাথের জন্য কিছু পাঠাতে চাই। সুন্দর, জগন্নাথ আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক, এই তুচ্ছ সেবিকা তুচ্ছ দাসী আর আপনার জন্য কি দিতে পারে? তুমি একটা ছোট কাগজে লিখলেন, হে ভগবান, হে জগন্নাথ, আপনি যখন বৃন্দাবনে লীলা বিলাস করেছিলেন তখন গোপীরা আপনার হৃদয়ে আপনার মনটাকে চুরি করে নিয়ে গেছিলেন, আপনি দিন রাত গোপীদের কথা চিন্তা করতেন, গোপীরা চুরি করে নিয়েছিলেন, তো ঠিক আছে আমি আমার মনটাকে আপনাকে দিয়ে দিলাম, একটা চিঠি কাগজে লিখে, আমি ক্ষুদ্র দাসী, আপনি জগতের সবার ঐশ্বর্যের মালিক, সমস্ত ঐশ্বর্যের, আমি আর আপনাকে কি দিতে পারি, আমি আমার মনটাকে আপনাকে দিয়ে দিলাম। দিয়ে কাগজটা ভাঁজ করে একটা খুব দামি বক্সের মধ্যে, রাজস্বিত দামি বক্সের মধ্যে প্যাকিং করে সিল করে দিয়েছে। দিয়ে ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে জগন্নাথের যারা পুরোহিত আছেন তাদেরকে দিয়ে দেবেন, জগন্নাথের যারা ব্রাহ্মণ পাণ্ডা আছেন তাদেরকে দিয়ে, এটা জগন্নাথের জন্য উপহার। জগন্নাথের উপহার নিয়ে গেছেন ব্রাহ্মণ সুদূর বাংলা থেকে নিয়ে গেছেন উড়িষ্যাতে জগন্নাথ পরিধানে। তখনকার দিনে একদিনে পৌঁছাতে পারত না, এখন যেমন একদিন সকালে উঠলে সন্ধ্যায় পৌঁছে যায়, রাত্রে উঠলে সকালে পৌঁছে যায় জগন্নাথ পুরীতে, ট্রেন আছে, বাস আছে, সব কিছু গাড়ি আছে। তখন পদব্রজে যেতে হতো, রঘুনাথ দাস গোস্বামী 12 দিন লেগেছিল, 3 দিন একটু করে দুধ পান করেছিলেন রঘুনাথ গোস্বামী, 12 দিন পথ চান, 3 সন্ধ্যা দুধ পান, চিন্তা করেন 3-4 দিন পরে একবার করে একটু দুধ পেয়েছিলেন, খেয়েছে দুধ পান করেছিলেন। ছুটতে ছুটতে মহাপ্রভুর দর্শনের জন্য পরিধানে চলে গেছে, 12 দিন সময় লাগছিল। তো এই অনেকদিন তখন শিবানন্দ সেনের নেতৃত্বে ভক্তরা যেতেন, তো কখনো 20-25 দিন কা 1 মাস এরকম সময় লেগে যেত। তো এতদিন বয়ে বয়ে নিয়ে গেলেন পাত্রটা, সোনার বক্সটা নিয়ে গেলেন, খুব দামি বক্স সোনা। তো দিয়ে জগন্নাথ পুরীতে পৌঁছে তিনি একজন পুরোহিতকে দিলেন, বলছে এটা যত্ন করে জগন্নাথকে দিবেন, জগন্নাথ কেননা বর্ধমানের যে রাজকন্যা তিনি জগন্নাথের জন্য কিছু উপহার পাঠিয়েছেন। পাণ্ডা চিন্তা করলেন জগন্নাথের তো অনেক ঐশ্বর্য আছেই, আর কী হবে, এটা বরঞ্চ আমি রেখে দিই বলে তিনি ওটা খুললেন, ওটা রেখে দিলেন। রেখে দিয়ে তিনি যখন পূজা টুজা করে বাড়িতে আসছেন, রাজ রানী পাঠিয়েছেন নিশ্চয়ই, কিন্তু হীরা মানিক টানিক কিছু একটা হবে, দামি পদার্থ হবে। আর আমাদের জগন্নাথের কেউ ঐশ্বর্যের অভাব আছে, জগন্নাথের সব ঐশ্বর্য অনেকেই পাণ্ডারে ভোগ করে। পাণ্ডারে যখন রথযাত্রায় বেরে না, গলায় বড় বড় চেন, হাতে সোনার ঘড়ি, কত কি আংটি, প্রত্যেকটা আঙুলে মোটা মোটা আংটি, মানে এত ঐশ্বর্য। ওদের মেয়েরা যখন বেরোয় পাণ্ডারে যখন রথের সময় আসে, অনেক সোনা চেন, আমি 2-10 ভরি করে সোনা তাদের গলায় থাকে, হাতে থাকে, এত ধনী আছে। জগন্নাথের টাকা পায় আর কি, জগন্নাথ ইনকাম করে আর সবাই খায়, জগন্নাথে যায় না, জগন্নাথ সারা পৃথিবীর লোক যায় ওখানে, জগন্নাথকে ডোনেশন দেয়। এখন অবশ্য সরকারি হয়েছে, পাণ্ডারা সবাই বেতন পায়। পাণ্ডা চিন্তা করলেন যে এটা আমি রেখে দিলে সব ভালো হবে, কিন্তু জগন্নাথের তো আছেই, আর কি আছে। দিয়ে পথে নিয়ে ওরা দেখছে সন্দেহ হচ্ছে, বাড়ি পর্যন্ত যেতে পারছে না, কি একটা মূল্যবান জিনিস দিয়েছে রানী রাজকন্যা জগন্নাথ। খুলেছে, ভালো দামি বাক্স, তো খুলে ভিতরে দেখছে ছোট্ট একটা কাগজ, কাগজে কি লেখা আছে তা পড়তে আছে না, তো ওড়িয়া, আর রানী ইয়ে রাজকন্যা লিখেছে বাংলা ভাষায়, কিছুই পড়তে পারছে না। দ্যাট কাগজটা ফেলে দিয়েছে না, বলি এইটাই অলঙ্কার, এইটাই দামি জিনিস পাঠিয়েছে রাজকন্যা, একটা কাগজ ফেলে দিয়েছে, কিছু লেখা আছে। দিয়ে বাড়িতে চলে গেছেন জগন্নাথ, যখন ঘুমিয়েছেন রাত্রে জগন্নাথ স্বপ্নে আবির্ভূত বলছেন, আরে আমার একজন ভক্ত বাংলা থেকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা আমাকে দিয়েছে, আর তুমি সেটা রাস্তায় ফেলে দিলে, তুমি ভোগ করতে চাইছো মূল্যবান জিনিসটা, ওটা তো আমার জন্য পাঠিয়েছে, তো তুমি রাস্তায় কেন ফেলে দিলে। তখন ও স্বপ্নে কথা হচ্ছে বলছে, ওটা তো একটা কাগজ ছিল প্রভু, আর কিছু ছিল না। বলছে হ্যাঁ, ওকে একটা বার্তা পাঠিয়েছে, ওটা হচ্ছে অত্যন্ত মূল্যবান, যে কেউ প্রত্যেকে এই জগতে সবাই টাকা পয়সা দিতে চায়, ধন সম্পদ অর্থবিত্ত কিছু গিফট দিতে চায়, কিন্তু আমাকে কেউ তার মনটা দেয় না। যদি আমি গীতায় বলেছি মনটা আমাকে দাও, তোমার সবকিছু উপহারের থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে মন। তুমি যদি মনটা আমাকে দাও তাহলে সেইটা আমাকে সর্বশ্রেষ্ঠ জিনিস দেওয়া হবে। কিন্তু এই জগতে কেউ আমাকে মনটা দিতে চায় না, মনটা তার নিজের কাছে রাখতে চায় কিন্তু আমাকে দেয় না। কিন্তু এই একমাত্র রাজকন্যা যে তার মনটাকে, আমি বৃন্দাবনে যখন ছেড়ে চলে আসি তখন গোপীরা আমার মনটাকে নিয়ে নিয়েছে, দিনটা তো আমার তাদের কথা চিন্তা করতে হয়। কিন্তু এই একমাত্র রাজকন্যা যে তার মনটাকে আমাকে সমর্পণ করেছে, ওটা আমার কত প্রিয় দেখো। তুমি যে কাজ, যেটা তুমি রাস্তায় ফেলে দিয়েছিলে সেটা কুড়িয়ে এনে আমি আমার হৃদয়ে রেখেছি। এরপরে ওনার ঘুম ভেঙে গেছে, পাণ্ডার এই পাণ্ডার পূজারী ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি উঠে স্নান করে আবার জগন্নাথ মন্দিরে আসে। দেখছে ঠিক যে কাগজটা তিনি ফেলে দিয়েছিলেন সেই কাগজটা জগন্নাথের হৃদয়ের উপর রাখা আছে, জগন্নাথ রেখে দিয়েছেন হৃদয়ে। তো বলছেন যে কিরকম কত মূল্যবান জিনিস হৃদয়ে ধারণ করে আছেন, যে রাজকন্যা তার মনটাকে তাকে দিয়েছেন। তা আমরা সবকিছু দিতে রাজি, সারাদিন খাটতে রাজি সবকিছু, কিন্তু মনটা অন্য কারোর জন্য রেখে দিয়েছি, ভগবানের জন্য মনটা দিই আমরা। তো এইটা হচ্ছে স্মর্তব্য সততম বিষ্ণু। যদি সবসময় যদি আমরা মনটা দিয়ে দিই, এই মনটা তো সে ভগবানের চিন্তা ছাড়া আর কিছুতেই বাইরে যেতে পারবে না, আর অন্য কিছু করার সময় পাবে না। তো পাপকর্ম করার সময় কোথায়, অন্য তপস্যা করার সময় কোথায়? সবসময় যদি মনটা ভগবানের চরণে থাকে, এক মুহূর্তের জন্য যদি ভগবানকে না ভুলে, তখন ভগবানের কাছে আছে আর কোনো নিয়ম কানুন, সেই তপস্যা করুক, জন্মাষ্টমী করুক, একাদশী করুক, চারটে নিয়ম পালন করুক, পড়াশুনো করুক, লেকচার দিক, কোথায় প্রচার করুক, সবার উদ্দেশ্য হচ্ছে মনটাকে ভগবানকে দেওয়া। আর সেইটাই যদি কেউ দিতে পেরেছে তার আর কিছু লাগবে। তো যেন মনটাকে, যেটা ভগবান এত প্রিয় বলছেন মন মনা, আমার চিন্তা করো মন মনা দুবার বলছেন ভগবান, কত প্রিয়। না হলে একই কথা দুবার রিপিট করেন ভগবান, আমাকে প্রণাম করো, আমাকে যে আমার চিন্তা করো, সেই ভগবানের রূপে চিন্তা করতে বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে যে প্রত্যেকের এক একটা দেবদেবীদের এক একটা সেবা রয়েছে, কিন্তু সেবা ছেড়ে ভগবানকে আসতে পারছে না, পারমিশন নেই ভগবানকে দর্শন করার জন্য। যদিও ভগবান লীলাবিলাস করছেন, বরুণ লোকে জলের দেবতা বরুণ রয়েছে, কিন্তু তার ওই পোস্ট ছেড়ে আসতে পারছে না ভগবানকে দেখার জন্য। একদিন গভীর রাত্রে, এই শ্লোকে যেটা বলছেন, গভীর রাত্রে রুহানন্দ মহারাজ ভাবছিলেন যে না ভোর হয়ে গেছে আমি স্নান করে নিই, কেননা গভীর রাত্রে নদীতে যে স্নান করতে নাই, কেননা সূর্য ওঠার পূর্বমূর্তি ব্রহ্মমূর্তি স্নান করার কথা বলা হয়েছে, কিন্তু গভীর রাত্রে। কিন্তু এখানে উনি ভাবছিলেন যে ব্রহ্মমূর্ত হয়ে গেছে, কিন্তু ওটা গভীর রাত ছিল, নন্দ মহারাজ যমুনায় স্নান করছিলেন আর বরুণ দেবের বরুণের লোকেরা তাকে ধরে নিয়ে গেছেন, নিয়ে বরুণ দেবের কাছে, বরুণ দেব ওখানে ভগবান কৃষ্ণ যখন ওখানে গেলেন তিনি বরুণ দেব পূজা করছেন, নন্দ মহারাজকে আরতি করছেন, খুব আনন্দে আছেন। সবাই এসে বরুণের লোকে নিয়ে চলে গেছে, তারা কি শাস্তি দেবে ঠিক নাই না, নন্দ বরুণ দেব নন্দ মহারাজের পিতা, ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজ, বরুণ দেব ষোলশ বাজারে বরুণ দেব নন্দ মহারাজকে পূজা করছেন, এত সম্মান, আর ভগবান ওখানে গিয়েছেন পিতাকে উদ্ধার করার জন্য। এদিকে ব্রজবাসীরা তো সবাই অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমাদের রাজাই নেই, বরুণের লোকরা ধরে নিয়ে গেছে জলের মধ্যে, কান্নাকাটি করছে মা যশোদা, অন্য ব্রজ গোপিকারা সবাই। এমত অবস্থায় কৃষ্ণ আবার জলে ঝাঁপ দিলেন, মা যশোদার প্রাণ এবার কোথায় থাকে এবার বলুন, একবার তো স্বামী চলে গেছে জলের মধ্যে পাচ্ছে না খুঁজে, আবার যদি কৃষ্ণ চলে যায় তার মানে কি হবে, কৃষ্ণ জলের মধ্যে গেছে, মা যশোদা তো অজ্ঞান হয়ে গেছে উপরে। কিন্তু তারপর বরুণের লোক ওদিকে কৃষ্ণকে অনেক রকম দ্রব্য দিয়ে কৃষ্ণকে উপাচার দিয়ে কৃষ্ণ পূজা করছেন, বলছে এইসব সময়ের উপাচারের সময় নেই, এখন মাঝ বসাতে অজ্ঞান হয়ে গেছে উপরে, এখন যদি ফিরে না যাই ও দেহ ত্যাগ করে দেবে, আমাকে এক্ষুনি ফিরিয়ে দিতে পিতাকে নিয়ে। তখন বলছে প্রভু আমার অপরাধ হলে ক্ষমা করবেন, কেননা আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আপনার এইসব সেবার দায়িত্ব ফেলে দিয়ে যেতে পারি না, দায়িত্ব তাই আপনার বাবাকে কাছে বেশি নিয়ে আসে, আমি জানি আপনার বাবাকে নিয়ে আসলে আপনি অবশ্যই আমার কাছে আসবেন, এই জন্য আমরা নিয়ে আসলাম। তো নিয়ে গেছেন, আবার ফিরিয়ে নিয়ে গেছেন কৃষ্ণকে। তখন সবাই যখন নন্দ মহারাজের সাথে ফিরে আসছেন, আর বরুণদেব অনেক উপর ঢহকন, মণি মাণিক্য বরুণের জলের দেবতা, তো অনেক উপর ঢহকন দিয়ে দিয়েছেন, সবগুলো নিয়ে কৃষ্ণ ফিরে আসছেন, সবার গলায় মালা চন্দন পূজা করেছেন বরুণদেব সবাইকে, নন্দ মহারাজকে কৃষ্ণকে ফিরে আসেন, তো সবাই খুবই আনন্দ এখানে আছে। এখানে আর একটা কয়েকটা কথা বলছেন, ময়দানবের পুত্র কে ছিলেন, যা যে ব্রহ্মাসুর যে কৃষ্ণের সমস্ত বন্ধুদেরকে গুহার মধ্যে আটক করে রেখেছিলেন, ব্রহ্মাসুর আকাশে উঠতে পারত, সবাইকে মায়ের পুত্র বম বম কি করেছে, ব্রহ্মাসুর ব্রহ্মাসুর বম আকাশ, যে আকাশে উঠতে পারে, ব্রহ্মাসুর নিয়ে গেছেন, গুহায় আটক করেছিলেন, কিন্তু ভগবান কৃষ্ণ তাদেরকে আবার রক্ষা করেছেন, নিয়ে আসলেন। প্রতিটা লীলা এখানে বর্ণনা, একটা কৃষ্ণ বইয়ে শ্রীমদ ভাগবত ডিটেলস বর্ণনা করা আছে, দশম স্কন্ধে বলেছি জগন্নাথ বলদেব সুভদ্রায় কি যায়, দশম স্কন্ধে ডিটেলস বর্ণনা করা আছে, এখানে শুধু সংকেতে দেওয়া আছে, প্রতিটা কাহিনী একটা সংকেত দিয়ে দিয়েছেন, লিস্ট করে দিয়েছেন, এই কাহিনী আছে এই কাহিনী আছে। এটা আর একটা জিনিস ভালো আছে, আলাদা একটা কাহিনী আছে যেখানে ভগবান কৃষ্ণ ব্রজবাসীদেরকে বৈকুণ্ঠ লোক দেখিয়েছিলেন, তবে যে কৃষ্ণ সব জায়গায় সমস্ত দেবতারা তাকে পূজা করছেন, তখন ব্রজবাসীরা কি ভাবছিলেন যে আমাদের কৃষ্ণ একটা মহান দেবতা হবে, কেননা সমস্ত দেবতারা কৃষ্ণ সমস্ত মহান মহান দেবতারা কৃষ্ণের পূজা করছেন, নারায়ণের স্মরণ শক্তিশালী, কিন্তু আবার গর্গাচার্যের ব্রজবাসীদের ভাবটা এরকমই, যেমন নন্দ মহারাজ ব্রজবাসীরা যশোদা মা নন্দ মহারাজ তারা কৃষ্ণকে কখনো ভগবান রূপে স্বীকার করতেন না, যতই কৃষ্ণের লীলা কাহিনী দেখেন না কেন, অনেক সময় যখন দেখতেন কৃষ্ণ তাদেরকে মহা বিপদ থেকে রক্ষা করেছে, তখন বলছেন আমাদের কৃষ্ণ নারায়ণের কৃপায় কৃষ্ণ এগুলি সৎ করতে সমর্থ হচ্ছে, তাহলে কি করে সম্ভব, অন্যরা যদি এসে বলছেন কৃষ্ণ নন্দ মহারাজ আপনার পুত্র নারায়ণের মতো শক্তিশালী, স্বয়ং নারায়ণই বলছে, নারায়ণ তোমরা নারায়ণকে আমাকে শিখাচ্ছ, আর আমার পুত্র সেই নারায়ণ যে দিনে 10 বার খায় আর একটু পর পরে সে খেতে চায়, কান্না করে এটা খাবে ওইটা খাবে, আর নারায়ণ অকাম আর এ সর্বকাম, সবকিছু কামনা করে এটা দাও ওইটা দাও, আর নারায়ণ হচ্ছে কোনো ভয়ভীতি নাই তার, কালো তাকে ভয় করে, আর একটুখানি যদি মেঘ ডাকে ও দৌড়ে যেয়ে আমার কোলে ওঠে ভয় পেয়ে, যদি একটা বিড়াল ডাকে মেও করে সঙ্গে সঙ্গে ছুটে মায়ের কোলে যেয়ে লুকিয়ে পড়ে, সে কি নারায়ণ, নারায়ণ সম্বন্ধে আমাকে চিনাচ্ছ, আমি সবসময় নারায়ণের পূজা, আমার ঘরে নারায়ণ শিলা আছে, আমি সবসময় নারায়ণ পূজা করে থাকি, আমি জানি নারায়ণের কি স্বভাব, নারায়ণের কোনো গুণ আমার কৃষ্ণের মধ্যে নাই, তার বিপরীত, নারায়ণ জগতের ভয় থেকে জগৎকে রক্ষা করেন, আর এই বিড়াল ডাকলে মেঘ ডাকলে সঙ্গে সঙ্গে যশোদা মায়ের কোলে আমার কোলে যেয়ে লুকিয়ে যায়, ভয় পায়। আর নারায়ণ তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কোনো ক্ষুধা পায় নাকি? আর যেহেতু সবসময় ক্ষুধায় কাতর, নারায়ণ কখন ক্ষুধায় কাতর হয় নাকি? আর তো সবসময় ক্ষুধায় কাতর, এটা খেতে দাও ওটা খেতে দাও, না দিলে কান্না করবে, এটা আবার কিশোর ভগবান। তারা কখনো কোনো কিছু যুক্তি মানতে চায় না। ভগবান যখন উদ্ধবকে পাঠিয়ে দিয়েছেন কোথায়, বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন, উদ্ধব কার শিষ্য ছিল? দেবগুরু বৃহস্পতির ছিল। আমাদের দেশে যখন কেউ উচ্চ শিক্ষা লাভ করে তখন বড় ডিগ্রির জন্য তারা কোথায় যায়? লন্ডনে, জার্মানে, তাই না, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন বড় ডিগ্রির জন্য যায়। আর উদ্ধব ডিগ্রি লাভ করেছিলেন কোথা থেকে? স্বর্গলোক থেকে। স্বর্গের দেবতাদের যে গুরু বৃহস্পতি, তার থেকে সার্টিফিকেট আছে। এই জন্য উদ্ধবের বেশি অহংকার ছিল যে আমি সবচেয়ে শিক্ষিত, বেশি সবচেয়ে জ্ঞানী, কেন আমার ডিগ্রি আছে কোথাকার সার্টিফিকেট? স্বর্গলোকের সার্টিফিকেট আছে আমার, কত বড় জ্ঞানী। আর চিন্তা করতেন উদ্ধবের একটা ছিল বাস অলঙ্কার চর্চিত, উদ্ধবের একটা লক্ষণ ছিল উনি কৃষ্ণের প্রসাদী ছাড়া অন্য কিছু পেতেন না। যদি প্রসাদ পান, যদি খান, কৃষ্ণের উচ্ছিষ্টই খাবেন, আর অন্য কিছু না। কৃষ্ণ যেগুলি রাখবেন প্লেটে, কৃষ্ণের উচ্ছিষ্ট খাবেন। যে বাসনগুলি পরতেন, কৃষ্ণ যেগুলি ত্যাগ করেছে পরিত্যক্ত বাসনগুলি তিনি পরতেন, কৃষ্ণের বাসনই পরতেন। কৃষ্ণের গলার ফুলমালা তিনি অঙ্গে ধারণ করতেন, কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ তিনি সর্বদা গ্রহণ করতেন। আর তার মনে মনে একটা ধারণা ছিল আমি কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, আমি কৃষ্ণের প্রিয়। আর সারাদিন কৃষ্ণের পূজা করতেন, মূর্তি গড়িয়ে কৃষ্ণের সারাদিন পূজা করতেন। ছোটবেলা থেকে উদ্ধবের এই ভক্তিটা ছিল, যদিও কৃষ্ণের খুড়তুতো ভাই উদ্ধব, কিন্তু কৃষ্ণকে ও খুব ভালোবাসত, উদ্ধব পূজা করত। আর একটা লক্ষণ উদ্ধবের যে উনি ছিলেন কৃষ্ণের সারূপ্য, কৃষ্ণকে দেখতে যেমন উদ্ধবকে দেখতেই একই। অর্জুনের একটা নাম কৃষ্ণ, কেন? অর্জুনকে দেখতেও কৃষ্ণের মতো ছিল। যেমন দ্রৌপদীর নাম কৃষ্ণা, অর্জুনের নাম কিন্তু কৃষ্ণ। অর্জুনের দশটা নাম আছে, তার মধ্যে একটা নাম আছে কৃষ্ণ, অর্জুন, অর্জুনের নাম দশটা নাম, অর্জুন, কৃষ্ণ, সব্যসাচী, ধনঞ্জয়, এরকম মানে দশটা নাম আছে ওখানে, মহাভারতে বর্ণনা করা আছে দশটা নাম। অর্জুন বৃহস্পতির শিষ্য হওয়ার ফলে খুব জ্ঞান ছিল। তখন অর্জুন ভগবান কৃষ্ণ খুব বিমর্ষ থাকতেন, চিন্তাগ্রস্ত থাকতেন গোপীদের নিয়ে, ব্রজবাসীদের নিয়ে। তখন কি করলেন, ভগবান কৃষ্ণ পাঠালেন উদ্ধবকে, যে উদ্ধব মাত্র একমাত্র ব্যক্তি যে বুঝাতে পারবে ব্রজবাসীদের। ব্রজবাসীরা কান্না করছে কেন? কৃষ্ণের বিরহে, কৃষ্ণকে পুত্র জ্ঞান করে, বন্ধু জ্ঞান করে, এই জন্য কৃষ্ণের বিরহে তারা কান্না করছে। তাই উদ্ধবকে পাঠিয়ে দেয়, উদ্ধব জানে কৃষ্ণ ভগবান। তাদের ভগবত্তাটাকে যদি উপলব্ধি করানো যায় তাদের কান্নাটা থেমে যাবে। হ্যাঁ, কৃষ্ণ ভগবান সবার জন্য, তাদের পুত্র নয় শুধু, কৃষ্ণ সবার, সবার ভগবান। সেই জন্য ভগবত্তা জ্ঞানটা দেওয়ার জন্য। আর বিশেষ করে কৃষ্ণের মনে কি ইচ্ছা ছিল, যে উদ্ধবের মনে একটু অহংকার আছে, আমি শ্রেষ্ঠ ভক্ত, সেই শ্রেষ্ঠ ভক্তের মনের অহংকারটা ভগবান কৃষ্ণ সবকিছুই সহ্য করতে পারেন, কিন্তু তার ভক্তের মনে যদি কিঞ্চিত অহংকার হয় সেই অহংকারটা ভগবান কখনো সহ্য করতে না। বহু ঘটনা রয়েছে তিনি ভক্তের অহংকার চূর্ণ করেছেন, বহু বহু ঘটনা। এমনকি তার শুদ্ধ ভক্ত হলেও উদ্ধবের মনে অহংকার ছিল আমি শ্রেষ্ঠ ভক্ত। উদ্ধবকে পাঠিয়েছেন বলেছেন তাদেরকে বুঝাবেন, তো নন্দ মহারাজকে বলছেন হে নন্দ মহারাজ, উদ্ধব চলে গেছেন, হে নন্দ মহারাজ, হে যশোদা মা, এই জগতে আপনারা হচ্ছেন সবচেয়ে এই জগতে সবচেয়ে সৌভাগ্যশালী এবং সৌভাগ্যশালিনী, সবচেয়ে আপনারা দুজন আছেন সবচাইতে সৌভাগ্যশালী এবং সৌভাগ্যশালিনী। কেন? কৃষ্ণ আপনাদের পুত্র এবং কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি অনাদির আদি গোবিন্দ, সমস্ত সবার আরাধ্য দেব তিনি, এই জন্য আপনাদের এত দুঃখ করার কোনো কারণ নেই। তিনি সবার, একলা আপনাদের নয়, তিনি সবার আরাধ্য দেব ভগবান। নন্দ মহারাজ বলছেন ও আচ্ছা, কৃষ্ণ ভগবান তাই তো? আমি প্রথমে ভাবছিলাম যে আমি কৃষ্ণকে হারিয়েছি, তাই কান্না করছিলাম, পুত্রকে হারিয়েছি। আর তুমি এসে বললে যে সেটা সাধারণ পুত্র ছিল না, সে ছিল ভগবান। তুমি আমাকে প্রবোধ দিচ্ছ যে আমি সে ভগবান, তাকে যেন হারিয়ে যেন আমরা কান্না না করি। কোন ব্যক্তি যদি একটা কাঁচের টুকরা হারিয়ে ফেলে এবং তার জন্য যদি শোক করতে থাকে, কিন্তু অপর কোনো মহাত্মা এসে যদি বলে আপনি যে কাঁচের টুকরা হারিয়েছেন না, প্রকৃতপক্ষে ওটা কাঁচের টুকরা ছিল না, ওটা ছিল একটা হীরের টুকরো, তার দুঃখ কি কমবে, কান্না কি কমবে? প্রথমে ভাবছিল যে কাঁচের টুকরা হারিয়ে গেছে, কিন্তু যখন জানতে পারলো ওটা শুধু কাঁচ নয়, ওটা ছিল হীরা, হীরার টুকরো ছিল। কেন কাঁচ আর হীরার কিছু বৈসাদৃশ্য আছে, সাদৃশ্য আছে, তো সে তার দুঃখ কমে না। আমরা প্রথমে ভাবছিলাম আমাদের পুত্রকে হারিয়েছি, কৃষ্ণকে হারিয়েছি, সেই শোকে আমরা মুহ্যমান কান্না করছিলাম দুঃখ, আর তুমি এসে আমাদেরকে জানালে কি সেটা শুধু আমাদের পুত্র ছিল না, সে ছিল পরমেশ্বর ভগবান। তো দেখো, আর তুমি আমাদেরকে বলছো যে আমরা সবচেয়ে সৌভাগ্যশালী। আজকে প্রথমে যে ভগবান পুত্রকে হারায় সে তো জগতে দুঃখী, আর তারপরে যদি কেউ ভগবানকে হারায় সে তো আরো দুঃখী। তো তুমি এসে বলছো যে আমি পুত্রকে হারিয়েছি তার জন্য কেন ক্রন্দন করছি? তুমি এসে বললে না পুত্র ছিল না, সে ছিল পরমেশ্বর ভগবান। তাহলে এই জগতে আমরা সৌভাগ্যশালী না দুর্ভাগ্যশালী? এই জগতে আমাদের মতো দুর্ভাগ্য আর কার আছে, দুর্ভাগ্যশালী আর কে আছে জগতে? কেন আমরা পুত্রকেও হারিয়েছি আবার ভগবানকেও হারিয়েছি। এই বলে নন্দ মহারাজ খুব উচ্চস্বরে কেঁদে উঠলেন। তখন ভাবছেন হায় রে, আমি কার কাছে কি মন্তব্য করলাম? আমি ভাবছিলাম আমি সবচেয়ে জ্ঞানী, কৃষ্ণের অত্যন্ত প্রেষ্টজন, কৃষ্ণের প্রিয়, আমি তাদেরকে বুঝাতে পারবো। কেন নন্দ মহারাজের এই যে প্রীতি, তাকে আমি ভুলাতে চাইছিলাম যে কৃষ্ণ ভগবান। আমি ভাবছিলাম যে ভগবান রূপে জ্ঞান প্রদান করলে তিনি কি করবেন, দুঃখ থেকে মুক্ত হয়ে যান। কিন্তু আমি সে দুঃখ মুক্ত করতে, আমি যদি বলি না কৃষ্ণকে কৃষ্ণের জন্য কাঁদবেন না, এরা কৃষ্ণের জন্য কাঁদছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণের জন্য কাঁদা উচিত, যদি ক্রন্দন করতে হয় কৃষ্ণের জন্য ক্রন্দন করো, কৃষ্ণকে পাওয়ার জন্য, তারা কৃষ্ণকে পাওয়ার জন্য ক্রন্দন করছে। আমি যদি বলি যে তোমরা কেঁদো না, সেটা হচ্ছে অশাস্ত্রিক, শাস্ত্রে বলে কৃষ্ণের জন্য কাঁদো, তাই না? ভগবান কৃষ্ণ উদ্ধবকে কেন পাঠিয়েছেন? তারা কৃষ্ণের জন্য কান্না করছে, তাই তাকে সান্ত্বনা দিতে। উদ্ধব চিন্তা করলেন আমি যদি বলি তোমরা কান্না বন্ধ করো কৃষ্ণের জন্য, কিন্তু অশাস্ত্রীয়, সবাইকে শাস্ত্রে বলা হচ্ছে কৃষ্ণের জন্য কান্না করা উচিত, তা আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে বৃহস্পতি শিষ্য হয়ে এরকম কথা বলি কি করে যে তোমরা কৃষ্ণের জন্য কেঁদো না, সব শাস্ত্রের অবজ্ঞা করা হবে, শাস্ত্রের বিপরীত সিদ্ধান্ত দেওয়া হবে। আবার যদি বলি না নন্দ মহারাজ যশোদা আপনার যা কাঁদছেন না আরো বেশি করে কাঁদুন, আরো কাঁদুন, আরো কাঁদুন, তাহলে আবার তাদের সান্ত্বনা দিতে কেন আমি আসলাম? দুদিকে বিমোহিত হয়ে গেছেন উদ্ধবজি। হায় হায়, আমি ভাবলাম কৃষ্ণ আমাকে পাঠালেন কেন, আমি যোগ্য ব্যক্তি, আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারবো, আর আমি আমার মতো অশাস্ত্রীয় ব্যক্তি তো এখানে আর কেউ দেখছি না। যদি বলি কৃষ্ণ কেঁদো না, অশাস্ত্রীয় কথা, আর যদি বলি আরো কাঁদো, কৃষ্ণের আজ্ঞা লঙ্ঘন করা, কৃষ্ণ সান্ত্বনা করতে বলেছেন, আমি কোন বিপদে পড়লাম? নন্দ মহারাজ বলছে আমি ভাবছিলাম তুমি একটা বালক, কিন্তু তুমি বৃহস্পতির যেহেতু শিষ্য তুমি অত্যন্ত বুদ্ধিমান। নন্দ মহারাজ বলছেন অশোক তুমি খুব বুদ্ধি পণ্ডিত, কিন্তু এখন দেখছি তোমার আচরণে তুমি যেমন বালক তোমার বুদ্ধিটাও নিতান্ত বালক। কোথায় গেল মা? কেন বালক? বলছেন যে তুমি তো আমাকে কৃষ্ণের জন্য লোকে কান্না করে, তুমি কান্না করতে না বলে কৃষ্ণের জন্য কেন কান্না করছে সেটা বললে, অশাস্ত্রীয় কথা বলছো। আর তুমি এসে জানালে যে এটা কৃষ্ণ শুধু পুত্র না, কৃষ্ণ একজন পরমেশ্বর ভগবান, তাহলে আমরা যে ব্যক্তি ভগবানকে হারায় আর যে ব্যক্তি তার পুত্রকে হারায় তার দুঃখ কি কখনো কমে? এই বলে নন্দ মহারাজ মানে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তখন উদ্ধব বলে হায় রে আমি কি জন্য আসলাম, আমার আশা তো বিফলে গেল, না সান্ত্বনা দিতে পারছি, না বলতে পারছি, না কেঁদো না, না বলতে পারছি, না বেশি করে কাঁদো, কোনোটাই বলতে পারছি না। তো নন্দ মহারাজের প্রীতি কিরকম, যে উদ্ধবের জ্ঞানটা ঢোকে না, যেমন কোন জলের মধ্যে অনায়াসে হাতটা ঢুকিয়ে দেওয়া যায়, কেন জল হচ্ছে তরল, তাই না? কিন্তু একটা কাঠের মধ্যে হাতটা ঢুকিয়ে দেওয়া যায় না, কাঠের মধ্যে হাত ঢুকানো যায়, কেন কাঠ কঠিন, কিন্তু একটা প্রেক অনায়াসে একটা কাঠের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। কিন্তু একটা লোহার বল যদি থাকে, লোহার মধ্যে হাত ঢুকবে, লোহার প্রেক ঢুকবে? ঢুকবে না। তো এই জিনিস কি নন্দ মহারাজের যে প্রীতি কৃষ্ণ প্রীতি এরকম এত কঠিন, তার মধ্যে কোনো যুক্তি তর্ক কাজ করে না। নন্দ মহারাজের ব্রজবাসীদের যে ভগবত প্রেম ভালোবাসা এত, ওর মধ্যে অন্য কিছু কাজ করে না। এই জন্য এখানে বলছেন যে সারা দিন তারা মাঠে কাজ করলেও কঠোর পরিশ্রম করতেন সারাদিন, কিন্তু তাদের গেল চিন্তাধারা কোথায় থাকতো? কৃষ্ণ কেন্দ্রিক। আমরা কাজ করলে ভুলে যাই, কাজের মাধ্যমে কৃষ্ণকে ভুলে যাই, কিন্তু ব্রজবাসীরা নিরন্তর কৃষ্ণকে স্মরণ করতেন, এটাই ছিল তাদের কাজ, কৃষ্ণকে স্মরণ করা। আর আমরা সবকিছু কৃষ্ণ ভাবনা কেন্দ্রিক একটা কাজ করতে যাই, কেন প্রতি কাজে কাজে ভগবানকে, ভগবানের মন্দিরে আসা, ভগবানের কীর্তন করা, ভগবানের আরতি করা, ভগবানের ড্রেস করা, ভগবানকে ভোগ লাগানো, এমন কাজ করে যেন ভগবানকে স্মরণ করে। আমাদের একটা বিধিনিষেধের এইগুলি পালন করে যেন আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। কিন্তু ব্রজবাসীরা তারা নিরন্তরই কৃষ্ণকে স্মরণ করেন প্রতিটা পদক্ষেপে। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে তাদের ভক্তির কখনো তুলনা করা যায় না। আরাধ্য ভগবান ব্রজেশ্বরস্তনম তনায় তার ধাম বৃন্দাবনম রম্মা কাশীদ উপাসনা ব্রজবধুবর্গেন যা কল্পিতা। ব্রজবধুবর্গেন, যে ব্রজবধুরা গোপীরা যেভাবে কৃষ্ণকে ভজনা করতেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবানকে ব্রজেশ্বরস্তনে, অর্থাৎ নন্দ মহারাজের পুত্র ব্রজেশ্বরস্তন, তার ধাম কোথায়? বৃন্দাবন। রম্মা কাশীদ উপাসনা ব্রজবধুবর্গেন, তাকে উপাসনা করেন কিভাবে? ব্রজবধুবর্গেরা, ব্রজের গোপিকারা যেভাবে তাকে আরাধনা করেছেন সেই ভাব নিয়ে আমরা যেন ভগবান কৃষ্ণকে আরাধনা করি, সেটা হচ্ছে সর্বোত্তম আরাধনা। তাদের ভাবনাটা কিরকম? ব্রজগোপীরা কেন তাদের প্রেমটাকে সর্বোত্তম বলা হয়েছে, কিন্তু তাদের কখনো নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ছিল না। গোপীদের যদিও শাস্ত্রে বলা হয়েছে গোপা কামাদ ভায়াত কংস দেশাচয় নৃপা সম্বন্ধ বিষ্ণয় স্নেহা জিয়ম ভক্তা বয়ম বিভ, গোপীরা কামবশত ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। ভায়াত কংস, কংস ভয়বশত কৃষ্ণকে লাভ করেছিলেন। ভয়াত কংস দেশা চৈদাদয় নৃপা চেদুপা চেদিরাজ শিশুপাল জলা সন্ত দন্তবক্র আদি বিদ্বেষবশত তারা কৃষ্ণকে কৃষ্ণ গতি প্রাপ্ত হয়েছিলেন, উদ্ধার হয়েছিলেন। স্নেহা জুয়ম আপনারা পাণ্ডবেরা স্নেহবশত নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন আপনারা পাণ্ডবেরা স্নেহবশত ভগবানের কৃপা লাভ করছেন। জুয়ম ভক্তা বয়ম বিভ, সেই বিভু চৈতন্য পরমেশ ভগবানকে আমরা অর্থাৎ যারা ভক্তরা আছি ঋষিরা তারা ভক্তিবশত ভগবানকে লাভ করেছেন। অর্থাৎ কথমপি না বেনসাৎ পঞ্চানাম পুরুষম পুরুষম প্রতি যেন তেন প্রকার মন কৃষ্ণ কথমপি না বেনসাৎ পঞ্চানাম পুরুষম প্রতি, এই যে পাঁচ প্রকারের ভক্তির কথা বলা হলো কামাত দেশাত ভায়াত স্নেহাত আর ভক্তা, এই পাঁচটা যে কোনো একটা থেকে, কিন্তু বেন নামক রাজা কোনোটার প্রতি আকৃষ্ট হননি তাই তার গতি লাভ হয়নি, এই পাঁচটার কোনোটাই করেনি। অর্থাৎ অতএব যেন তেন প্রকারে না মন কৃষ্ণ, যেন তেন প্রকারে মনটাকে কৃষ্ণের চরণে নিবেশ করতে হবে। তো এই যে গোপীদের এই যে ব্রজবাসীদের সবসময় মন কৃষ্ণের প্রতি নিবেশ ছিল আর তারা কৃষ্ণ ছাড়া অন্য কিছুই দেখতেন না জানতেন না শুনতেন না, সবকিছুতেই কৃষ্ণময় তাদের, কৃষ্ণকে ভোলাতে। আমরা কি এতগুলি পদ্ধতি করছি কি জন্য? কৃষ্ণকে স্মরণ করার জন্য, তাই না? আমরা যা কিছু করি ব্রত পালন করি তারপর মঙ্গল আরতি উঠি চারটে নিয়ম পালন করি প্রসাদ পাই কৃষ্ণ কথা শ্রবণ করি কৃষ্ণ কথা বলি শাস্ত্র অধ্যয়ন করি, মূলে একটাই উপায় আছে কৃষ্ণকে স্মরণ করা। আর গোপীদের কৃষ্ণ স্মরণ কিরকম? ওনা অনেক সময় ধ্যান করতেন কি করেন কি জন্য? কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। কৃষ্ণ তাদের এত চিন্তা করছেন, কৃষ্ণ স্মরণের মাধ্যমে তাদের যেমন রাধারানী রান্না করছেন উনানের মধ্যে শুকনা কাঠ দিচ্ছেন, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণকে স্মরণ হচ্ছে, কাঠগুলি কাঁচা হয়ে যাচ্ছে বিপরীত ধর্মে প্রাপ্ত হচ্ছে। আর তাদের রান্নায় মন বসছে না, তাদের মন অনুযায়ী যায় তাদের কখনো সবজিতে লবণ দিতে ভুলে যাচ্ছে, দুধের মধ্যে তার হাতে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে চিনি দেওয়ার বদলে, মানে মনটা তো এখানে নেই রান্নার জন্য, কেউ হয়তো ওখানে ক্লাসে বসে আছেন মনটা অন্য চিন্তা করছে, অর্থাৎ সেখানে দেখছেন কিন্তু ক্লাসে আমাকে দিকে তাকাচ্ছে আমি কি বলেছি কিছু মনে নেই, এরকম হয় কিনা? হয়তো তাকিয়ে আছে পাঠকের দিকে শুনছে সব কিন্তু কানের ভিতর যাচ্ছে শব্দ, তাকিয়ে আছে মনটা অন্যত্র আছে সেখানে কিছু, পাশের থেকে কি বললেন আপনি বুঝতে পারলেন কি বললেন বলুন তো, পাশে কেউ ধাক্কা দিয়ে বলেন তখন ফিরে আসে না আমি শুনতে পারিনি তো, তাকিয়ে আছে পাঠকের দিকে, মন যেখানে থাকে সেখানেই সবাই থাকেন। গোপীদের মনটা কিরকম? তারা কৃষ্ণের প্রতি ছিলেন, কৃষ্ণকে ভোলার জন্য কৃষ্ণের জন্য ওই যে কৃষ্ণের দিকে নজর রয়েছে, হয়তো কড়াইয়ের মধ্যে সবজির মধ্যে হয়তো তেল দেবে তা নিয়ে দুধের গামলা নিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছে, কি হলো তাহলে কি সবজি হবে ওটা, হয় দুধের মধ্যে চিনি দেবে তা না দিয়ে চাল দেবে তা নিয়ে লবণের পাত্র নিয়ে দুধের মধ্যে ঢেলে দিচ্ছে কি খাবে বলছে, বলছে এতে সবকিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে রান্না সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তারপরে আমাকে কৃষ্ণকে ভুলতে হবে, তারা আলাদা ভাবে ধ্যানে বসে গেছে যে কৃষ্ণকে ভুলবো, কিন্তু তাদের মনটাই কৃষ্ণময়, কৃষ্ণকে ভুলতে পারে না, চেষ্টা করতে ভুলার জন্য কৃষ্ণকে। আর আমাদের কৃষ্ণকে স্মরণ করার জন্য কত রকম পদ্ধতি অনুশীলন করতে, যেন কৃষ্ণকে স্মরণ করতে পারি, স্মর্তব্য সত্যম বিষ্ণু, সবসময় যেন কৃষ্ণকে স্মর্তন করি, বিস্মর্তব ন যাত চিত্ত, যেন একটু যেন বিস্মৃত হয় না হয় কৃষ্ণের লীলা থেকে। এটা হচ্ছে গোপীদের, এই জন্য ব্রজবাসীদের ভক্তিটা চরম পর্যায়ে। আমাদের ভক্তিটা ওনারা যেটা করেন ভগবত ভক্তিটা সেটা হচ্ছে সব চরম স্তর। দেখুন নারদ মুনির মনে একটা অহংকার হয়েছিল, সবাই জানে। নারদ মুনি ভাবতেন আমি যখনই মনে করি স্বর্গলোকে, যখনই মনে করি মর্ত্যলোকে, যখনই মনে করি বৈকুণ্ঠে, যখনই মনে করি গোলক বৃন্দাবন, সর্বত্র বিচরণ করতে পারি। আমি এখন কৃষ্ণের কাছে যাবো, সঙ্গে সঙ্গে আমি কৃষ্ণের কাছে পৌঁছে গেলাম। আমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই, আমি শ্রেষ্ঠ ভক্ত ভগবানের। যখন তখন আমি কৃষ্ণের সাথে কথা বলতে পারি, বিষ্ণুর কাছে যেতে পারি, লক্ষ্মী দেবীর সাথে কথা বলতে পারি, সবার কাছে যেতে পারি। আমি যাচ্ছেন এই জগতে শ্রেষ্ঠ ভক্ত। আচ্ছা ভগবান ভাবছেন যে আচ্ছা তোমার এত অহংকার, কে শ্রেষ্ঠ ভক্ত দেখি দল। তো নারদমুনি, নারদমুনি যখন দ্বারকায় এসেছেন, দ্বারকায় বলছেন কৃষ্ণ স্মরণ জানছেন নারদমুনি আসবে এখন আমার কাছে, দ্বারকা থেকে শুরু করে সব জায়গায় যেতে পারে। তো ভগবান একটু শুয়ে আসেন, বলছে আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথা করছে। তখন কি হয়েছে, কৃষ্ণের মাথার যন্ত্রণা শুয়ে আছে, রাজপ্রাসাদে আসছে না, এই রাজসভায় আসছে না, সবার চিন্তা হয়ে গেছে। যখন দ্বারকার সব বড় ডাক্তাররা সব চলে আসছে, ছুটে আসছে, ওষুধপত্র দিচ্ছে, কিছুই হয় না। ভগবান কৃষ্ণ মাথার যন্ত্রণা হয়েছে, তখন সবাই কান্না, দেবকী বসুদেব সবাই কান্নাকাটি করছে কি হবে, কৃষ্ণের মাথার যন্ত্রণা হচ্ছে। তখন নারদ মুনি বলছে প্রভু কি হলো, বলছে মাথার যন্ত্রণা প্রচন্ড থাকতেছে। বলছে কি আপনার এত ওষুধপত্র দিচ্ছে, আপনার কোনো প্রতিকার হচ্ছে না, কি ব্যাপার? বলছে না এতে কিছু হবে না, আমার মনে হয় আমার কোনো ভক্ত যদি তার চরণধুলি দেয় আমার মস্তকে লাগালে আমার মাথা যন্ত্রণা সেরে যাবে। বলছে এটা কোনো ব্যাপারই নাই, আমি নিয়ে আসছি, আপনার প্রথম পুত্র ব্রহ্মা আমার পিতা, ইয়ে তিনি আপনার পরম ভক্ত, আমি পিতার কাছে যাচ্ছি। ব্রহ্মলোকে চলে গেলেন, ব্রহ্মার কাছে যে বলছেন ভগবান কৃষ্ণ দ্বারকায় অবস্থান করছেন আর তার মাথার যন্ত্রণা হচ্ছে, তা আপনি তো ভগবানের ভক্ত, আপনি ওকে প্রথমে বেদের জ্ঞান দিয়েছেন, তা আপনি কৃপা করে একটু চরণধুলি দিন কৃষ্ণের মাথার। বলছে তুমি কি বলছো নারদ, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ, আমি যাকে সর্বদা আরাধনা করি তার আমার চরণধুলি তাকে দেবো, আমি নরকে যাবো নাকি? আমাকে নরকে পাঠাবে তুমি, আমাকে বলছো তার চরণধুলি দিতে? না এসব হবে না, আমি সদ তাকে পারদান, তার চরণধুলি আমি সর্বাঙ্গে মেখে আমি ধন্য হই, আর আমি আমার চরণধুলি তার মাথায় দিব? সম্ভব না। নারদমুনি মনটা খারাপ হয়ে গেল, হাজে ওখান থেকে সোজা ছুটে গেলেন শিবের কাছে, বৈষ্ণবানন্দ যথাসম শিব শ্রেষ্ঠ বৈষ্ণব, তার ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, শিবের কাছে যে শিবকে প্রণাম করে বলছে প্রভু একটা উপকার করুন, ভগবান কৃষ্ণ দ্বারকায় আসেন কিন্তু ওনার খুব মাথার যন্ত্রণা হচ্ছে, আপনি কৃপা করে আপনার চরণধুলি তাড়াতাড়ি দিয়ে দিন, দিয়ে আমি কৃষ্ণের মাথায় দেবো। কি আমার চরণধুলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি নারদ, আমার চরণধুলি তুমি কৃষ্ণের মাথায় দেবে? আমরা তার গর্ভ, তিনি যখন দেবকী মায়ের গর্ভে এসেছিলেন আমরা সমস্ত দেবতারা গিয়েছিলাম তাকে স্তুতি করতে, প্রণাম করতে, তার আরাধনা করছি সবসময় আমি, আর আমার তার আমার চরণধুলি সেই অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষ ভগবান কৃষ্ণকে দিব, আমি একে নরকে পাঠাবে তুমি? এইসব চরণধুলি দিলেন ভগবান। বলছে আর ভক্তরা কোথায়? ইন্দ্র ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তার আজ্ঞা পালন করছে, ইন্দ্রের কাছে গেলেন, ইন্দ্র সেই একই রকমে সব রিফিউজ, সব প্রত্যাখ্যান করলেন। যার কাছে যাচ্ছেন বলছেন, তখন আবার ফিরে আসেন, প্রভু কেউ তো দিতে যাচ্ছে না, বড় বড় ভক্তের কাছে গেলাম, ব্রহ্মার কাছে, শিবের কাছে, ইন্দ্রের কাছে, আপনার তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভক্ত তাহলে, কিন্তু কেউ দিচ্ছে না, তারা ভাবছে আমরা নরকে চলে যাব। তখন বলছে তুমি বৃন্দাবনে গিয়েছিলে, আমার বৃন্দাবনে কিছু ভক্ত আছে। বলছে না তো প্রভু, ওরা তো গোপ বালক, ওরা সব গোপী মেয়েরা, ওরা কেউ কি দিবে? বলছে হ্যাঁ তুমি যাও আমার বৃন্দাবনে যেয়ে গোপীদের কাছে বলো, ওরাও আমার ভক্ত। বলছে মানবী আবার কীরকম ভক্ত? ওরা মানবী সাধারণত, আবার ঘোষেদের মেয়ে তাই না, ঘোষ বলে মেয়ে, আবার বজগোপী কারা, তারা গ্রাম্য বালিকা, লেখাপড়া জানে না, তারা আবার কিরকম শ্রেষ্ঠ ভক্ত? নাম মানে সন্দেহ হচ্ছে, কি ব্যাপার ভগবান এত বড় বড় ভক্ত দিল না, আর এইগুলো কিরকম ভক্ত হবে, এরা দিবে? যখন বৃন্দাবনে গিয়েছেন তখন সবাই জিজ্ঞাসা করছে, কৃষ্ণ আপনি কোথা থেকে আসছেন? দ্বারকা থেকে আসলাম। সবাই নারদমণিকে পূজা অর্চন করছেন, বলছেন না আমি একটা সমস্যার জন্য এসেছি, তা কি করব, যে কৃষ্ণের মাথার যন্ত্রণা হচ্ছে, তা আমি চাইছিলাম কিছু ওষুধপত্র নিতে। বলছে কি ওষুধ নেয় বলো তো? বলছেন না কোনো ওষুধপত্র তার কাজ হচ্ছে না, বলছেন যে তার ভক্তের একটি চরণধুলি লাগবে। তখন গভীর বলছে, আরে আমরা ভক্ত টক্ত কিনা যাই না, কিন্তু আমাদের চরণধুলি নিয়ে যাও, কৃষ্ণের মাথায় দিয়ে দাও। সবাই তখন সব গোপীরা চলে আসে, তাদের চরণধুলি ঝাড়ে ঝেড়ে 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 একটা করে কৃষ্ণ। বলছি তোমরা কৃষ্ণের মাথায় চরণ, কৃষ্ণ জানো কে তোমরা? কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, অনাদিরাদি গোবিন্দ, আর তোমাদের চরণধুলি তোমরা নরকে যাবে, জানো কৃষ্ণের পরমেশ্বর ভগবান। তো বলছে আরে মণিবাদ আপনি যান, আমরা নরকে যাই তাতে ক্ষতি নাই, আমাদের প্রিয়তম যে কৃষ্ণ সে সুস্থ হয়ে যাবে, আনন্দ পাবো। আমাদের চরণধুলি পেলে আমি ভক্ত, আমাদের চরণধুলি পেলে যদি সে সুস্থ হয় তাহলে আমরা নরকে যাই তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সে কৃষ্ণ সুস্থ হয়ে যাবে। তো দেখলেন কি ব্যাপার, তখন ভগবান নারদমণি চরণধুলি নিয়ে গেলেন, নিয়ে কৃষ্ণ বলছে হ্যাঁ গোপীরা দিয়েছে, বলছে দাও 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 মাথায় দাও, কৃষ্ণ মাথায় দিতেই সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। তখন বলছে নারদ তুমি তো সারা দুনিয়া ঘুরে বেড়ালে, সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ালে ভক্তের চরণধুলি আনার জন্য, তুমি কি আমার ভক্ত নও? তুমি তো দিতে পারতে, তুমি কি আমার ভক্ত নও? নারদমণি খুব লজ্জিত হয়ে গেলেন, ভাবছিলেন ভাবছিলেন আমি হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, আর কোথায় ভগবান আমাকে, তুমি তুমি কি আমার ভক্ত নও নারদ? তুমি তো দিতে পারতে, তো দেখুন আমার ভক্তরা দিলে। সঙ্গে সঙ্গে নারদমণি বুঝলেন যে গোপিকারা তাদের আত্মকাম নেই, কৃষ্ণগত প্রাণ, অতএব কাম প্রেম কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। মনে হয় যেন কাম একই, কাম আর প্রেম একই, কিন্তু না, একটা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, একটা হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা জগজাগতিক জীবের একজনের সাথে আরেকজনের যে ভালোবাসা সেটা হচ্ছে কাম, আর যে জীবের সাথে ভগবানের যে ভালোবাসা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যে ইচ্ছা সেটা হচ্ছে প্রেম। অতএব কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর, কাম অন্ধকারের মতো আর প্রেম হচ্ছে উজ্জ্বল সূর্য কিরণের মতো। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধর্ম। তা আমরা যদি যাই কিছু করি না করি, যদি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা থাকে, যেমন গোপীদের রয়েছে ব্রজবাসীদের রয়েছে, তখন ভগবান কৃষ্ণ সব দিক থেকে তাদেরকে ভালোবাসেন রক্ষা করেন। তো আমাদের যা কিছুই সাধন ভজন যাই কিছু করে না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে যেন ভালোবাসে, কৃষ্ণ প্রীতি যেন আমাদের হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন কার ক্ষমতা আছে দেখা যাক, যে কেউ ভগবানের নিজের চরণধুলি ভগবানের মাথায় দিতে আসে তাহলে বোঝা যাবে ভক্ত আছে কখন।